الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্তগণ। প্রতি পর্বের ন্যায় আজকের পর্ব ইনশাআল্লাহ তাআলা আমরা একজন ব্যক্তির জীবনী সম্পর্কে শুনব, ওনার সম্পর্কে হাদিসে পাকে কী ইরশাদ করা হয়েছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য কী দোয়া করেছেন সে সম্পর্কে আমরা শুনব। দুরুদ পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাতের কথা কিতাবে রয়েছে। রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করে সমৃদ্ধ করো, কেননা তোমাদের আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত সদা সর্বদা ভালোবাসা নিয়ে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করা। আজকে আমাদের অবস্থা এমন হয়, দুনিয়াতে অন্যান্য কাজের সময় রয়েছে, কথা বলার সময় রয়েছে, আড্ডা দেওয়ার সময় থাকে, কিন্তু দুরুদে পাক পাঠ করার সময় থাকে না। হাদিসে পাকে রয়েছে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরুদে পাক পাঠ করা ভুলে গেল সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। হ্যাঁ, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক মানুষ জান্নাতের রাস্তা ভুলে যাবে, কারা? যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করে ভুলে যায়। আজকে আমরা দেখি আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে পুরো দিনে কয়বার দুরুদ শরীফ পাঠ করি। আদান শুনে অনেকে দুরুদ শরীফ পাঠ করে না, পুরো দিনের মধ্যে একবারও পাঠ করে না, অনেকে আবার হাজার বারও পাঠ করে, তারাই সৌভাগ্যবান। তাই আমাদের উচিত দৈনিক কিছু না কিছু দুরুদে পাক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা দুরুদ শরীফ পাঠ করা তৌফিক দান করুক। আসুন একবার দুরুদ শরীফ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিতে পারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও ততই বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য ইলমে দিন শিখার নিয়ত ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যা কিছু শুনবো তা স্মরণে রেখে আমল করারও চেষ্টা করব। আজকে আমরা যার সম্পর্কে আলোচনা শুনব, ওনার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া শুনবো, সেই ব্যক্তি কে যার থেকে সবচেয়ে বেশি হাদিসে পাক বর্ণনা এসেছে, রেওয়ায়েত হয়েছে, সেই হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা শুনবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শান কেমন ছিল, ওনার ব্যাপারে নবী পাকের ইরশাদ কী, ওনার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কী ছিল সেটাও আমরা শুনব। আসুন ওনার সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আসল নাম আব্দুর রহমান বিন সাখার, তিনি ছিলেন দোষ গোত্রের, আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। নবুয়তের জ্ঞানের উৎস থেকে পরিতৃপ্ত হওয়ার জন্য ক্ষুধা অভাবের ন্যায় কঠিন পথ অতিক্রম করেন, এই কারণেই তাকে মুফাসসিরিন সাহাবায়ে কেরাম অর্থাৎ অত্যাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। রিসালাতের যুগে খায়বার ও হুনাইনের যুদ্ধের মতো অবরোধ অগ্রগামী ছিলেন। সিদ্দিকী খেলাফতকালে মুরতাদের ফিতনাকারীদের শিরোচ্ছেদের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তার এ সকল বৈশিষ্ট্যের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন। ওনাকে আবু হুরায়রা বলার কারণ কী এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ইবাদত গুজার ছিলেন, একান্ত বিনয়ী এবং পরহেজগার সাহাবি ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের দোষ গোত্রের, জাহিলিয়াতের যুগে তার আসল নাম ছিল আবদে শামস। সপ্তম হিজরিতে খায়বারের যুদ্ধের পর তিনি মুসলমান হয়েছিলেন। ইসলাম গ্রহণের পর তার নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ রাখা হয়। তিনি বিড়াল খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আস্তিনে একটি বিড়াল দেখলেন। তখন তাকে হে আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের পিতা বলে ডাকলেন। সেই দিন থেকেই তার উপাধি এত বেশি প্রসিদ্ধ হয়ে গেল যে মানুষ তার আসল নামই ভুলে গেল, আই তার নাম নিয়ে মতানৈক্য রয়েছে। তিনি আসহাবে সুফার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবান দিয়ে ওনার নাম আবু হুরায়রা বেরিয়েছে, আর এটাই দুনিয়া জুড়ে মশহুর হয়েছে। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নামই জানে আবু হুরায়রা সম্পর্কে, কিন্তু তারা জানে না যে ওনার আসল নাম আব্দুর রহমান বা আবদুল্লাহ, মতানৈক্য রয়েছে, কিন্তু তার নাম এটাই জানে যে হযরতে আবু হুরায়রা, কারণ এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবান থেকে বের হয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুবই আদব ও সম্মান প্রদর্শন করতেন। তিনি এত বেশি আদব সম্পন্ন ছিলেন যে পবিত্রতা অর্জন করা ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করা পছন্দ করতেন না। অতএব একবার তার গোসল করার প্রয়োজন হয়েছিল, পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে গেলেন, সুতরাং পথ কেটে তিনি চলে গেলেন এবং গোসল করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে? আরজ করলেন, আমার গোসলের প্রয়োজন ছিল, তাই মন সায় দিল না যে এই অবস্থায় আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দিই। প্রিয় ইসলাম ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উল্লেখিত প্রবল ভালোবাসার অনন্য পদ্ধতির ব্যাপারে শুনুন এবং ওই সকল সৌভাগ্যবান আশিক ও মুবাল্লিকদের প্রতি ঈর্ষা করুন যারা মানুষকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক গুণাবলী বর্ণনা করে এবং সুন্নত শিখায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ভালোবাসতেন, শুধু নিজে ভালোবাসতেন না, অপরকে ইশকে রাসূলের সুধা পরিপূর্ণভাবে পান করাতেন। এটা আমাদের জন্য শিক্ষা যে গোসলের প্রয়োজন ছিল, অজুর প্রয়োজন হতো, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত হতেন না, পাক পবিত্রতা সহকারে অজু সহকারে তিনি সদা সর্বদা উপস্থিত হতেন। এটা নবী পাকের দরবারে আদব ছিল, এটা আমাদের জন্য শিক্ষা। আজকে অনেক মানুষ পাওয়া যায়, অনেকের মধ্যে এই ধারণা থাকে, আরে ভাই নবীকে এই সম্মান করতে হবে এটা কোন কিতাবে লেখা রয়েছে, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে এটা কোন হাদিসে রয়েছে। সকল কিছুর দলিল আপনি যদি কোরআন হাদিস থেকে খুঁজেন তাহলে দুনিয়াতেই বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। দুনিয়ার আমাদের পোশাক থেকে শুরু করে, খাদ্য অভ্যাস থেকে শুরু করে, দুনিয়ার যে কালচার রয়েছে, এখন দুনিয়াতে পথ চলার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছুই রয়েছে, সেগুলো যদি আমরা কোরআন হাদিস থেকে খুঁজে বের করা শুরু করে দিই তাহলে সব কিছুকে বাদ দিতে হবে। ইসলামের মধ্যে ইসলামের ইবাদতের জন্য আমরা এমন কিছু পন্থা, এমন কিছু আশাবাবপত্রকে নিজেদের সঙ্গী বানিয়ে নিয়েছি যেগুলো ইসলামের ইতিহাসে যেগুলোর কোনো হদিস পাওয়া যায় না, যেগুলোর কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই, কিন্তু প্রয়োজন। আমি যতক্ষণ পারবো, যেইটুকু পারবো, সেইটুকু দিয়েই আমরা নবী পাককে সম্মান করব, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেব, আমার নবী মিলাদুন্নবীর মাস আসলে জুলুস করব, এটা আমার নবীর শান, আমার নবীর শানকে আমরা মানুষকে বর্ণনা করব। আকাইদের ক্ষেত্রে যেন এমন না হয়, এজন্য আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, কোনো দলিল খোঁজার প্রয়োজন নেই। আমার নবীকে আমি ভালোবাসছি, এই ভালোবাসার কারণেই বেড়া পার হয়ে যাবে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, একটা কালামই রয়েছে, আমরা নবীকে ভালোবাসব ইনশাআল্লাহ তাআলা, আমাদের দোজাহানের তৈরি পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শুনছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে বর্ণিত রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অবস্থা এমন ছিল যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারায় খুশি প্রকাশ পেলে তিনিও খুশি হয়ে যেতেন, তার পবিত্র চেহারায় দুঃখ ও বেদনার প্রকাশ পেলে তবে তিনিও দুঃখিত হয়ে যেতেন। এমনকি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এভাবে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনাকে দেখি তখন আমার অন্তর খুশিতে বাগানে পরিণত হয়ে যায় এবং চক্ষু শীতল হয়ে যায়। স্বয়ং নিজেকে ইশকে রসুল বৃদ্ধি করা, অপরের অন্তরে রসুলের ভালোবাসার প্রদীপ আলোকিত করার জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা কোনো গ্রাম্য লোককে দেখতেন বা এরূপ লোক পেতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করেননি, তবে বলতেন, এসো আমি তোমাকে মানবতার প্রাণ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ও গুণাবলী এবং ফজিলত শোনাই। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য সৌন্দর্যের আলোচনা করতেন, আর শেষে বলতেন, আমার পিতামাতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উৎসর্গিত হোক যে আমি এরূপ চমৎকার আকৃতি না পূর্বে কখনো দেখেছি না পরে কখনো দেখেছি। কখনো এরূপ ইরশাদ করতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি অনন্য সৌন্দর্যের অধিকারী কখনো দেখেনি, এমন মনে হতো যেন চেহারায় সূর্য প্রদক্ষিণ করছে, সূর্য প্রদক্ষিণ করছে, সেটাকে ঘুরছে, সেটাকে জিয়ারত করছে, এমন সৌন্দর্যের অধিকারী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। আসলেই আমার নবী তো নবী, হায় হায় হায়, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঝলক দেখেছেন আর ওই অবস্থায় যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন তারা সাহাবীর মর্যাদা পেয়েছে, তাদের শান শওকত আমরা দেখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারক, আমার নবীর ঠোঁট মুবারক, আমার নবীর চোখ মুবারক, আমার নবীর কপাল মুবারক, হায় হায় আমার নবীর কান মুবারক। আলা হযরতের যদি আমরা কালাম দেখি তাহলে আমরা দেখতে পারবো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কীভাবে নবী পাকের পুরো অবয়ব শরীরের বর্ণনা করেছেন না, আলা হযরত নবী পাকের কান নিয়ে বলেছেন, নবী পাকের ঠোঁট নিয়ে বলেছেন, দাঁত নিয়ে বলেছেন, গাল নিয়ে বলেছেন, চোখ নিয়ে বলেছেন, চোখের পাওয়ার সম্পর্কে বলেছেন, কানের পাওয়ার, দূর ও নজদিককে শুনে বলে ও কান, আমার নবী দূর থেকেও শুনতে পান, হায় হায় আমার নবী কাছ থেকেও শুনতে পান। আপনি আমার নবীকে যে অবস্থায় ডাকেন, আপনি দুনিয়ায় বাংলাদেশের এক কোনায় বসে অন্ধকারের মধ্যে আমার নবীকে স্মরণ করেন, আমার নবীর দরবারে আওয়াজ চলে যায়, দুনিয়ার কোনো প্রান্ত থেকে কান্নারত অবস্থায় আমার নবীকে আমার নবীর উম্মত স্মরণ করবে, আমার নবী রওজায়ে আতহার থেকে সেটা শুনতে পায়, আমার নবী রওজায়ে রসুল থেকে উম্মতের জন্য বাস দয়ার এক নজর দিয়ে দেয়, উম্মতের দোজাহানের তরী পার হয়ে যায়। আল্লাহ তালা আমাদেরকে আমার নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসার তৌফিক দান করুন, নিজেদের প্রাণ থেকে পরিবার থেকে সকল কিছুর ঊর্ধ্বে নবী পাককে ভালোবাসা, নবী পাকের সম্মানকে অন্তরে রাখার তৌফিক দান করুক। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ তার জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিলেন, বর্ণিত রয়েছে তিনি জ্ঞান অর্জনের প্রতি প্রবল আগ্রহ রাখতেন, তাই তো সব কিছু ছেড়ে দিয়ে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমান শরীফাইনে পড়ে থাকতেন, অনাহারের পর অনাহার সহ্য করতেন এবং জ্ঞান অর্জন করতে থাকতেন। আর তারই এই মর্যাদা অর্জিত যে সবচেয়ে বেশি হাদিসে মুবারাকা তার কাছ থেকে বর্ণিত হয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার হাদিসসমূহ ভুলে যাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে তুমি তোমার চাদর মাটিতে বিছিয়ে দাও। অতঃপর তিনি রাদিয়াল্লাহু আনহু নিজের চাদর বিছিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হাদিস বর্ণনা করলেন এবং তাকে ইরশাদ করলেন, এই চাদরটি জড়ো করো, নিজের বুকের সাথে লাগিয়ে নাও। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে লাগিয়ে নিলেন। সেই দিন থেকে ওনার স্মৃতি, ওনার মেধা এত প্রখর হয়ে গেল, যা কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনতেন তা সারা জীবন মনে থাকতো আর কখনো ভুলতেন না, আর তিনি এই কারণে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের জন্য শিক্ষা, আমার নবীর শান কেমন ছিল, আমার নবীর দয়ার নজর পড়েছে, কখনো ভুলতেন না, মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ থাকতেন, আর তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হিসেবেও অন্তর্ভুক্ত হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা অর্জিত যে সবচেয়ে বেশি অর্থাৎ 5374টি হাদিসে মুবারাকা তিনি বর্ণনা করেছেন। এই আজিমুশান ভাণ্ডারের ভিত্তিতে তার সাগরেদের গণ্ডিও অনেক বড় ছিল, তার সাগরেদের তালিকায় 28 জন সাহাবায়ে কেরামের নাম ফুল হয়ে প্রস্ফুটিত হয়ে আছে, আর অসংখ্য তাবেয়াইনা এজাম হাদিসের এই সুবাসিত ফুলের পরিচর্যা করে তার সাগরেদ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই এর মত অনুযায়ী তার কাছ থেকে বর্ণনাকারী সম্মানিত সাহাবা ও সম্মানিত তাবেইনের সংখ্যা 800 জনেরও বেশি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওনার থেকে বর্ণনাকারীর সংখ্যা এত বেশি ছিলেন, কীভাবে হয়েছে? আমার নবীর দরবারে চেয়েছে, আমার নবীর দয়া সাগর দিয়ে দিয়েছেন। সম্ভবত আলা হজরতের এটা কালাম, মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে হে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যদি কেউ এক ফোঁটা চাইতো, ওয়ান ড্রপ, অনলি ফর ওয়ান ড্রপ, এক ফোঁটা চাইতো, আমার নবীর নদী প্রবাহিত করে দিতেন, চাইছে এক ফোঁটা, আমার নবী ভান্ডার দিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথমবারই এমন দিতেন যে ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের যত প্রয়োজন ছিল সব মিটে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন, আমার নবী দিয়ে দিয়েছেন, আমাদের উচিত চাওয়া আমার নবী থেকে, আমার নবীর দরবারে আমরা ইলম তালাশ করি, আমার নবীর দরবারে আমরা আরজি দিই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফাআতের ভিক্ষা দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রতি দয়ার নজর দিয়ে দেন, আমার নবীর দরবারে চাইতে হবে। কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহি ইসমা কওলানা। আমার নবীর দরবারে আমরা চাই, ইনশাআল্লাহ তাআলা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চাওয়া উচিত, এটা নিয়ে অনেকের কটাক্ষ থাকে, এটা নিয়ে আমরা কোনো চিন্তা না করে আমার নবীর দরবারে চাই, আমার নবী দেনে ওয়ালা, হ্যাঁ কন দে তাহে দে নেকো মু চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী, যিনি দিতে পারেন তিনি আমাদের নবী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকটি শুকনো খেজুর নিয়ে উপস্থিত হলেন এবং বরকতের দোয়া প্রার্থনা করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে বরকতের দোয়া করলেন আর আদেশ দিলেন যে এগুলো তোমার থলেতে রেখে দাও, আর যখনই ইচ্ছা হয় এতে হাত প্রবেশ করিয়ে শুকনো খেজুর বের করে নাও, নিজে খাও, অপরকে খাওয়াও, কিন্তু সাবধান, এই থলেকে কখনো খালি করবে না। সুবহানাল্লাহ, দোয়ায়ে নবীর বরকতে এই থলের মধ্যে এমন বরকত হয়ে গেল যে এক বছর নয়, দুই বছর নয়, 10 বছর নয়, 25 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই থলে থেকে শুকনো খেজুর বের করে খেতেন, অপরকে খাওয়াতেন, বরং কয়েক মন এই থলে থেকে তিনি সদকা করেছেন, কিন্তু শুকনো খেজুর কখনো শেষ হয়নি। এমনকি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন হাঙ্গামার ভিড়ে সেই থলে কোমর থেকে কেটে কোথাও পড়ে যায়, যার জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন খুবই দুঃখ ও বেদনাগ্রস্ত ছিলেন। সেই দিনের ব্যাপারে এই পংক্তি পাঠ করতেন, মানুষের তো একটি দুঃখ আর আমার দুরি দুঃখ, একটি নিজের থলে হারানোর, অপরটি হযরতে ওসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের। যে নবী পাকের দোয়ার বরকত, আমার নবীর বরকত কেমন ছিল, একটি থলে থেকে শুকনো খেজুর কত বছর, 25 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরও খেয়েছেন, শেষই হয় নাই, মানুষকে দিলেন, আল্লাহর রাস্তায় সাদকা করেছেন, তারপরও শেষ হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানই এটা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দলের পাশ দিয়ে গমন করলেন যাদের সামনে খাওয়ার জন্য ভুনা ছাগল রাখা ছিল। লোকেরা তাকে খাওয়ার জন্য ডাকলো, তখন তিনি এই বলে খেতে অস্বীকৃতি জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গেছেন, আর কখনও জবের রুটিও পেট ভরে খান নাই। যে আমার নবী দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গিয়েছেন, কিন্তু জবের রুটিও আমার নবী পেট ভরে খান নাই। যে খোদা থেকে কম খাবার খাওয়া, এটাও সুন্নতে কারিমার মধ্যে অন্তর্ভুক্ত। খোদা থেকে কম খাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কিতাবে এসেছে ইসলামের মধ্যে একটি বেদাত, বড় একটি বেদাতের মধ্যে এটা হচ্ছে পেট ভরে খাবার খাওয়া। কিন্তু আমরা আজকে এটার দিকে কোনো মনোযোগ দিই না। খাবার যখন আমাদের সামনে আসে এত বেশি পরিমাণে খাবে, ওই বান্দা সকালে খাইছে তো দুপুর পর্যন্ত হজমই হয় না, দুপুরে খায় তো পরের দিন দুপুর পর্যন্ত তার শরীরের মধ্যে একটা আলাদা একটা সমস্যা শুরু হয়, গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়ে যায়, খাবার হজম হচ্ছে না, ভালো করে পেট পরিষ্কার হচ্ছে না, বারবার ঢেকুর আসতেছে, এটার কারণ এটা পেট ভরে খাবার খাচ্ছে। অনেকে খাইতে বসছে তো মাশাল্লাহ 200 গ্রাম 300 গ্রাম আধা কেজি 1 কেজি পর্যন্ত গোস্ত খেয়ে ফেলতেছে, খাবার খেতে বসে তো 2 দিনে খাবার খেয়ে ফেলতেছে, এমনটা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভাতের একটি দানা দুনিয়ায় থাকবে, একটি গম থাকবে, একটি চাউল বেঁচে থাকবে, আমরা তো মৃত্যুবরণ করব না। কেন? আমার রিজিকের শেষ অংশ যেদিন খাবো, আমার হায়াত যেদিন শেষ, সেদিনই আমার মৃত্যু হবে। কিন্তু আমাদের অনেককে দেখে মনে হয় না আজকে আমার মৃত্যু হয়ে যাবে, আজকের মধ্যেই আমার সম্পদ শেষ করতে হবে, যেন ভালো করে খেয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে খাবার খেতেন না। খোদাকে তিন ভাগ করাও সুন্নত, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ হচ্ছে হাওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রাপ্তগণ। আজকের অনুষ্ঠানে ওনার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য নবী পাকের কী দোয়া ছিল সেটাও শুনবো। অলরেডি আমরা 2-3টা দোয়া শুনে নিয়েছি। খাবার বয়ের বরকতের জন্য নবী পাক দোয়া করেছেন, সেটার বরাকাত 25 বছর যাওয়ার পরেও সেই খাবারের থলে থেকে খেজুর শেষ হয়নি। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল এটাও আমাদের জানা প্রয়োজন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ইবাদত গুজার, খুবই বিনয়ী এবং খুবই পরহেজগারী সাহাবী ছিলেন। আবু সাঈদের বর্ণনা হলো যে তিনি প্রতিদিন 12,000 রাকাত নফল নামাজ আদায় করতেন। তার বাড়িতে সারা রাত ইবাদতের ধারাবাহিকতা অব্যাহত থাকত এবং তা কিছুটা এরূপ ছিল যে রাতকে তিনি 3 ভাগে ভাগ করে প্রথম অংশে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নামাজ পড়তেন, অতপর দ্বিতীয় অংশে তার সম্মানিতা স্ত্রী নামাজ পড়তেন, আর তৃতীয় অংশে ইবাদতের আধিক্য করার সৌভাগ্য তার ছেলের অর্জিত হতো। সমৃদ্ধির দিনগুলোতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের 4টি স্থান ইবাদতের জন্য নির্ধারণ করে রেখেছিলেন। একটি হলো বেসমেন্ট, দ্বিতীয়টি হলো ঘুমানোর ঘর, তৃতীয়টি হলো নিজের বিশেষ কক্ষে, আর চতুর্থটি হলো ঘরের দরজার পাশে। আসতে যেতে তিনি এই স্থানে অধিক হারে নফল নামাজ আদায় করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মাসের শুরুতে 3টি রোজা রাখতেন এবং যদি কোনো কারণে রাখতে না পারতেন তবে মাসের শেষে 3টি রোজা রেখেই নিতেন। এটা তার অভ্যাস ছিল। আজকে আমরা দেখি আমাদের অবস্থা কী হয়। অনেকে তো মাহাদাল্লাহ রমজানের রোজাই ছেড়ে দেয়, রমাদানের বারাকাতময় রোজাই ছেড়ে দেয়, অনেকে কাজা করে ফেলে, রাখতে পারে না, সামান্য গরম হয়েছে কয় আমার রাখতে কষ্ট হচ্ছে, ডাক্তার বারণ করছে, অথচ সে যদি 7-8 ঘন্টা 10-12 ঘন্টা না খায় কিছু হয় না। রোজা দ্বারা উপকারী হয়, ডায়াবেটিক্সের যারা পেশেন্ট আছে, যারা অন্যান্য রোগের যারা পেশেন্ট আছে, ডাক্তার বলে তাদের জন্য উপকারী রোজা। কারণ সারাদিন যখন আপনি ক্ষুধায় অবস্থায় থাকবেন অটোমেটিক আপনার শরীরের মধ্যে এটা একটা প্রভাব বিস্তার করবে। অনেকে শারীরিক বাহানা দেয়, অনেকে গরমের বাহানা দেয়, অনেকে অনেক বাহানা দেয়, অনেকের কাছে কোনো বাহানাই থাকে না, রমজানের রোজা কাজা করে দেয়। কিন্তু সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল, রোজা রাখতেনই রাখতেন, মাসের শুরুতে রাখতেন, আর না পারলে শেষে অবশ্যই রাখতেন। দৈনিক নফল নামাজও পড়তেন প্রায় 12,000 রাকাত, রাতকে 3 ভাগ করেছেন ইবাদত করার জন্য। আজকে আমরা দেখি আমরা আমাদের রাতকে ভাগ করি, এই ভাগে খাবার খাবো, ওই ভাগে টিভি দেখবো, ওই সময়টাতে আড্ডা দিব, ওই সময়টাতে মোবাইলে কথা বলবো, হোয়াটসঅ্যাপ চেক করবো, ফেসবুক দেখবো, বেহায়াপানা নির্লজ্জতা দেখবো, রাতে 3টা পর্যন্ত সজাগ থাকবো, ফজরের সময় ঘুমাই যাবো, ফজর নামাজ কাজা হয়ে গেছে। এমন হয় আমাদের, অসংখ্য মানুষ রয়েছে। আজকে যত রোগ বালের কারণ, এর মধ্যে আপনি দেখেন বেশিরভাগ রোগের কারণই এটা, মানুষ আজকে রাতে ঘুমাচ্ছে না। আল্লাহ পাক রাত দিয়েছে ঘুমানোর জন্য, দিন দিয়েছে কাজের জন্য। আমাদের রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাংলাদেশে ধীরে ধীরে বাংলাদেশে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ রাতে জাগতেছে, দিনে ঘুমাচ্ছে, সকালে ঘুমাচ্ছে, দুপুর পর্যন্ত, অনেকে মানে এমনও আমি দেখেছি জোহর পর্যন্ত ঘুমায়। দিনে 2টা 3টা পর্যন্ত ঘুমাচ্ছে, আল্লাহ জানে তার শরীরে এমন কি রয়েছে যে সে এতক্ষণ ঘুমাতে পারছে। আরে ভাই, আল্লাহ পাক দিন দিয়েছে আপনার কাজ করার জন্য, রাতে আপনি ইবাদত করেন, রাতে আপনি ঘুমান, শরীর শারীরিক শক্তি অর্জন করেন, যেন এই রুটিন চেঞ্জ না হয়। হ্যাঁ, রাতে যদি জাগতে হয় একান্ত ইবাদতের জন্য, নেকির জন্য, দিনই কাজের জন্য, দিনই মাশওয়ারার জন্য, দিনই যে কোনো নেকির কাজের জন্য আমরা রাতকে অতিবাহিত করি, যেন এই রাতটা আমাদের জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী দেয় যে মাওলা, হ্যাঁ আমি রাত সাক্ষী দিচ্ছি, এই ব্যক্তি রাতে জেগে তোমার ইবাদত করেছে, তোমার দিনের কাজের জন্য মাশওয়ারা করেছে, তোমার দিনের জন্য খিদমত করেছে, সফর করেছে, আল্লাহ কাফেলায় সফর করেছে, এটা যেন সাক্ষী হয়ে যায়। রাতকে দিনকে যেন আমরা আমাদের গুনাহের সাক্ষী না বানাই, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদাচরণ কেমন ছিল? তার জীবনের একটি আলোকিত উজ্জ্বল দিক হলো সদাচরণ করা। অতএব সারা জীবন নিজের সম্মানিতা আম্মাজানের সাথে সদাচরণ করতে থাকেন, এমনকি ইসলাম গ্রহণ করার পর নেকির দাওয়াতের প্রেরণা আরও বেশি জাগ্রত হয়ে গেল। কয়েকবারও চেষ্টা করেন যে মাকেও ইসলামে সুশীতল ছায়ায় নিয়ে আসার, কিন্তু তিনি লাগাতার অস্বীকার করতে থাকেন। একবার মা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কুৎসিত বাক্য বললে, তখন কাঁদতে কাঁদতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দিন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার জন্য হাত উঠালেন যে হে আল্লাহ পাক, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। ওদিকে তার মায়ের অন্তরের দুনিয়া পাল্টে গেল, ও গোসল করে পবিত্র হয়ে গেলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ঘরে প্রবেশ করলেন, তখন তার মা কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করে নিলেন। দোয়ায়ে নববীর জলওয়া দেখে তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগলো। হায়, যদি আমাদের এই মন মানসিকতা তৈরি হয়ে যেত, আমরাও নিজেরা নেক আমল করতাম, নিজের পরিবারকেও যদি আমরা নেক আমলের প্রতি উৎসাহ করতাম, আমরাও যদি নেকির কাজে থাকতাম, আমাদের পরিবারকেও যদি নেকির কাজে লাগিয়ে নিতাম, আজকে যদি আমরা দেখি আমাদের ঘরের মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আজকে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে, বেপদ্দার সাথে জড়িত হয়ে যাচ্ছে, বেহায়াপনা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, কারণ একটাই, আমি আমার মাকে, আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে, আমি আমার বোনকে, আমি আমার স্ত্রীকে পদ্মার কথা বলছি না, আমি আমার স্ত্রীকে, আমি হযরতে সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনাচ্ছি না, আমি আমার মাকে রাবেয়া বসরিয়ার জীবনী শোনাচ্ছি না। এই জন্যই আজকে আমাদের সমাজ এতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে, মহিলাদের মতো থেকে আজকে পদ্মার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ ইলমে দিন থেকে দূরে। আমি ইলমে দিন অর্জন করছি, আমি কাফেলা যাচ্ছি, আমি নেকির কাজ করছি, আমি নেকির পরিবেশে রয়েছি, কিন্তু আমার পরিবারকে যদি আমি সেখানে না নিই, আমার পরিবারকে যদি নেকির পরিবেশ থেকে দূরে রাখি, আমি তো নেকি করে জান্নাতের পথ সুগম করে নিলাম, কিন্তু আমার পরিবারকে যদি আমি না বাঁচাই, কাল কিয়ামতের ময়দানে আমি ফেঁসে যাব। কেন? আমি আমার মাকে দাওয়াত দিইনি, আমি আমার বাবাকে দাওয়াত দিইনি, আমি আমার বোনকে দাওয়াত দিইনি, আমি আমার স্ত্রী সন্তানকে দাওয়াত দিইনি। এই জন্য ভাই, আমাদের উচিত নিজেও নেকি করতে হবে, অপরকেও করতে হবে। আলহামদুলিল্লাহ, এই জামানায় দাওয়াত ইসলামী আমির আলহ সুন্নাত এই শিক্ষাই দিচ্ছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আমি সংশোধন হব, আরেকজনকে সংশোধন করাবো। আমি নেকির পথে যাব, আমার ভাইকে নিয়ে যাব। আমি মসজিদে যাব, আমার বাবাকে নিয়ে যাব। আমি নামাজ পড়বো, আমার স্ত্রীকে উঠাবো যে তুমিও ফজর নামাজ পড়ো, তুমিও তাহাজ্জুদ নামাজ পড়ো। একটা কথা মনে রাখবেন, স্বামী যখন নেককার হয়ে যায়, তার দেখে দেখে স্ত্রীও নেককার হয়ে যায়। এমন অনেক ইসলামী ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে আমারও পরিচয় রয়েছে, যাদেরকে দেখেই মনে হয় যে হ্যাঁ, আসলেই ইসলামিক পরিবার থাকলে এরাই রয়েছে। যাদের স্ত্রী তাহাজ্জুদ গুজার, ওনারা নিজেরাই বলেন, যাদের সন্তানরা তাহাজ্জুদ গুজার, যিনি নিজে তাহাজ্জুদ গুজার, আসলেই কেন হবে না? যখন পরিবারের যিনি মেন লিডার, উনি যখন নেকির পথে যাবেন না, সন্তান সহ অন্য যারা রয়েছে তারাও তার পথেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর নেকির পথে থাকার জন্য, নেকির কাজ করার জন্য, নেকির সহবত অর্জন করার জন্য, নেককারদের সংস্পর্শে পাওয়ার জন্য এই জামানায় দাওয়াত ইসলামের কোনো বিকল্প নেই, দাওয়াত ইসলামের বিকল্প নেই, দাওয়াত ইসলামের বিকল্প নেই। আমরা বলবো আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, কাফেলায় সফর করি, সাপ্তাহিক ইজতেমা রয়েছে বৃহস্পতিবার ঈশার নামাজের পর আপনার শহরে যে কোনো জায়গায় হয়ে থাকে আলহামদুলিল্লাহ, সেখানে আমরা অংশগ্রহণ করি, আমাদের ইসলামী বোনদেরকে, মহিলাদের যে ইজতেমা হয় সেখানে পাঠাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে দিনই পরিবেশ সৃষ্টি হবে, আমাদের ঘর ইসলামিক ঘর হবে, গান বাজনা বেপদ্দা বেহায়াপানা আমাদের ঘর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানের বিষয় ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া, নবী পাকের দোয়া। অনেকগুলো দোয়া আমরা শুনেছি, আসুন শেষ একটি আমরা দোয়া শুনে নিই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার এবং আমার মায়ের জন্য দোয়া করুন, যেন সমস্ত মুমিন আমাদের ভালোবাসেন এবং আমরাও যেন মুমিনদের ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি করলেন, হে আল্লাহ, আপনার এই বান্দা অর্থাৎ আবু হুরায়রা এবং তার মায়ের প্রতি মুমিন বান্দাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিন, এবং তাদের হৃদয়ও মুমিনদের প্রতি ভালোবাসা তৈরি করে দিই। নবী পাকের এই দোয়া ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। এছাড়াও অসংখ্য দোয়া আমরা শুনেছি, এই জন্য আমাদের উচিত শিক্ষা এটাই যেন আমরা বেশি বেশি দোয়া করি। কোনো আল্লাহর নেক বান্দা, কোনো নামাজি, কোনো মসজিদের খতিব সাহেব, দাওয়াত ইসলামের কোনো মুবাল্লিগ, পরহেজগার মুবাল্লিগ, তাদের থেকে আমরা দোয়া নিই, তাদের থেকে আমরা দোয়ার জন্য চাই। ইনশাআল্লাহ তাআলা নেককার বান্দা যখন দোয়া করবে, আমাদের যে পেরেশানি রয়েছে, আমাদের যত সমস্যা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা দোয়া করার তৌফিক দান করুক, নেকির পথে থাকার তৌফিক দান করুক, নেকির পরিবেশে দাওয়াত ইসলামের সাথেও সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে নতুন এক বিষয় নিয়ে নতুন একজন ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।